মুবল্লিগ
মুবল্লিগ
হব
হব
সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার পর পর দরুদ পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ,
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ,
ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কাজী তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশিফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন যে মুসা আলাইহি সালাত ওয়া সালামের উম্মতি একজন ছিল যে 200 বছর হায়াত পেয়েছিল। ওই 200 বছর হায়াতের মাঝে সে অনেক গুনাহ করেছে, নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। যখন ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর ওই এলাকার সমাজের লোকরা সিদ্ধান্ত নিল এই ব্যক্তি সবসময় আমাদের বিরোধিতা করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, সে কখনো আমাদের পক্ষে কাজ করে নাই, এই ব্যক্তির আমরা দাফন কাফন করব না। তখন ওই ব্যক্তিকে কি করলো, সবাই মিলে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিল লাশকে। যখন ফেলে দিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহি সালাতু ওয়া সালামকে ওহি করলেন, হে মূসা আলাইহি সালাম আপনি যান, আপনি গিয়ে আপনার উম্মতিদেরকে বলুন তারা যেন এই ব্যক্তির লাশকে নিয়ে আসে এবং আপনি স্বয়ং এই ব্যক্তির জানাজাতে দাফন কাফনে অংশগ্রহণ করবে। প্রিয় ইসলামী ভাইরা, যখন মূসা আলাইহি সালাতু ওয়া সালাম ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখে সে আশ্চর্য হয়ে গেল, আরে এই ব্যক্তি তো সেই যে সবসময় নাফরমানি করত, গুনাহ করত, আমার বাধ্য ছিল না, কিন্তু কি কাজ সে করলো, আল্লাহ তাআলা তাকে এত বিনিময় দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো গুনাহগার ছিল, নাফরমান ছিল, কিন্তু আপনি তাকে কেন এত পুরস্কৃত করছেন যে আপনার নবীকে দ্বারা, নবীর দ্বারা এই ব্যক্তির দাফন কাফন করাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি তার বাহ্যিকতা দেখেছেন আর আমি তার দিলটাকে দেখেছি। হে মূসা আলাইহিস সালাম শুনুন, আপনার প্রতি অবতীর্ণ কিতাব তাওরাত শরীফ সে একদিন খুলে পাঠ করছিল। যখন সে তাওরাত শরীফকে খুলে তেলাওয়াত করছিল, তেলাওয়াত করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলো, এমন এক এসএম, এমন এক নেম, নামের কাছে গিয়ে পৌঁছলো, যেই সত্তাকে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করতাম না। ওই সত্তার নাম যখন এসেছে, তাকে সে মোহাব্বত করেছে, চুমু দিয়েছে, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে, যার কারণে আমি তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। হে মূসা আলাইহিস সালাম, সে হচ্ছে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানলাম যে মূসা আলাইহিস সালামের উম্মতি আমাদের নবীর প্রতি দুরূদ পড়ে গুনাহ থেকে মাফ পেয়ে যায়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেন, হে মুসলমানগণ, মূসা আলাইহিস সালামের উম্মতি হয়ে যদি আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে মোহাব্বত দেখিয়ে নাজাত পেতে পারে, তাহলে আমরা কি নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে দুরূদ পড়ে নাজাত পেতে পারি কি পারি না? আমরা কি শুধু ভাই মিলাদ শরীফ পড়ুম কি জিলাপি মিষ্টি খাওয়ার লেগে না মোহাব্বতে? আমরা কি শুধুমাত্র যেখানে তাবারুক দিবে সেই দুরুদ পড়ব নাকি সব দুরুদ পড়ব?
সব দুরুদ পড়ব।
সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সরকারে দু আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে তারবিয়াত দিয়েছেন, সে প্রশিক্ষণ দিয়েছেন, আমি আমার সন্তানকে কিভাবে লালিত পালিত করব। আমার সন্তানের প্রতি আমরা কিন্তু সবসময় একটা বয়ান শুনি যে পিতা মাতার খেদমতের উপর বয়ান শুনি, ঠিক না? যে পিতা মাতাকে খেদমত করতে হবে, কিন্তু কখন পিতা মাতাকে খেদমত করতে হবে? আপনি যখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যখন আপনার সন্তানকে এলম দিবেন, তখনই কিন্তু সেই সন্তান আপনার প্রতি খেয়াল রাখবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, প্রত্যেক পিতার উপর অত্যাবশ্যক হচ্ছে তার সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দেওয়া। কয়টি বিষয় সবাই বলেন, কয়টি বিষয়? তিনটি বিষয়। নাম্বার এক, আপনার উপর আমার উপর ওয়াজিব, আমরা যারা পিতা হয়েছি আমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে শিক্ষা দিবে। কি শিখাবে? নবী পাকের ভালোবাসা। আপনি আমি কি আমার সন্তানকে নবী পাকের ভালোবাসা শিখিয়েছি? প্রিয় ভাই শুনেন, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান নবী পাককে কেমন ভালোবাসতেন এটার প্রাসঙ্গিক, এজন্য আমি আরজ করছি, নবী সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে, কেমন মোহাব্বত করতে হবে শুনুন। সুবহানাল্লাহ, মুয়াজ্জিনে রসুল হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক অকৃত্রিম ভালোবাসার অধিকারী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মক্কাতুল মুকাররমার কাফির তার মালিক ছিল, গোলামের অবস্থা ছিল ক্রয়কৃত, চতুষ্পদ জানোয়ারকে ক্রয় করে যেমনভাবে ব্যবহার করি আমরা, তৎকালীন যুগে মানুষকে গোলাম বানিয়ে তেমন ব্যবহার করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এজন্য তাকে বুকের মধ্যে পাথর চাপ দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে রেখে দেওয়া হতো। কিতাবের মধ্যে এসেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জ্বলন্ত কয়লার মধ্যে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, তার পিঠ মোবারক থেকে চবরি বের হয়ে ওই কয়লা নিভে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গলার মধ্যে রশি বেঁধে শিশুদের হাতে যুবকদের হাতে লেলিয়ে দিয়েছে, বেলাল হাবিশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছে। কিন্তু কোরবান যান, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহকে ভুলে যাননি, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাননি, বরং সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কুরবান হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজ আমিও নিজেকে আশেকে রসুল দাবি করি, কিন্তু আমাকে কি কেউ বাধা দিয়েছে নবীর সুন্নত পালন করতে? দিয়েছে আমাকে? কিন্তু আজ আমরা নবী পাকের মোহাব্বতের কথা বলি, ইশকে রসুলের কথা বলি, কিন্তু আমার মাঝে নবী পাকের সেই মোহাব্বত আছে কিনা দেখুন। প্রিয় ভাই, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মোহাব্বতের কথা সারা পৃথিবী জানে। যখন সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম জাহিরি পর্দা করলেন, উফাত হলো, তার ইন্তেকাল হলো, উফাত মুবারকের পর, পর্দা মুবারকের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে গলিতে ঘুরছেন, এদিক যাচ্ছেন সেদিক যাচ্ছেন, যেখানে যান সেখানে নবী পাকের স্মৃতি। এই গাছের নিচ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, এই পাথরের মধ্যে নবী পাক বসেছে, স্মৃতিচারণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকারার হয়ে গেল। তিনি মদিনা পাকে আর বসে থাকতে পারছেন না, তিনি যেখানে যাচ্ছেন নবী পাকের স্মৃতিচারণ হচ্ছে, তিনি আর বরদাস্ত করতে পারছেন না যে আমি মদিনা শরীফে যেদিকে যাই নবী পাকের স্মৃতি ভেসে ওঠে, আমি কিভাবে মদিনা পাকে থাকব। তিনি মদিনা শরীফ থেকে বের হয়ে গেলেন যে আমি তো নবী পাকের স্মৃতিকে দেখছি কিন্তু তার তো জাহেরি জিয়ারত হচ্ছে না। তিনি মদিনা শরীফ থেকে হিজরত করে সিরিয়ার হাবল নামক শহরে চলে গেলেন। সেখানে গিয়ে দিন অতিবাহিত করছেন। দীর্ঘ এক বছর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়েছিলেন, স্বপ্নের মাঝে তার ভাগ্যের তারকা চমকে উঠল। দু জাহানের মালিক ও মুখতার হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন। এসে বললেন, হে বেলাল, আমাকে কি দেখতে তোমার ইচ্ছে হয় না? তুমি মদিনা পাকে চলে আসো। এ কথা বলার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে উঠে বসে পড়লেন। সফর শুরু করে দিলেন আশিকদের প্রাণকেন্দ্র, গোলামদের প্রাণকেন্দ্র মদিনা মুনাব্বারার দিকে। হায়, যে মদিনা মুনাব্বারাকে দেখার জন্য প্রতিটি আশিকে রসুল বেকারার থাকে। যে মদিনা পাক হচ্ছে মুমিনদের প্রাণকেন্দ্র, আশিকদের প্রাণকেন্দ্র। মদিনা পাকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা পাকের মাঝে এসে হাজির হলেন, হওয়ার পর তিনি রওজা পাকের সামনে আসলেন। কিন্তু হায়, সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হচ্ছে না, তিনি বেকারার হয়ে গেলেন। চারোদিক থেকে সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান তিনারা আসতে শুরু করলেন যে মুয়াজ্জিনে রসুল বেলাল আমাদের মাঝে চলে এসেছে। সবাই আসতে লাগলো। এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদেরকে আরেকবার সেই আজান শুনিয়ে দিন যে আজান প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। প্রিয় ইসলামী ভাইরা, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে অনুরোধ করতে লাগলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে ভাই, আমার পক্ষে সম্ভব হবে না এখন আজান প্রদান করার, কেননা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকে যখন আমি আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে নিতাম। কিন্তু আমার তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে না, আমি পারবো না এই আজান দিতে। সবাই অনুরোধ করে ব্যর্থ হলো। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে কেউ বলল, এক কাজ করো, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসো, যদি তারা এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বলে তাহলে বেলাল আর সেটাকে না মেনে পারবে না। তাই করা হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুলে তুলে নিলেন, চুমু দিলেন। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, হে বেলাল, আমাদেরকে আরেকবার সেই আজান শুনিয়ে দিন যে আজান আমার নানা জান রাহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে শুনাতেন। আমাদেরকে আরেকবার সেই মুহাব্বতের কণ্ঠে, ভালোবাসার কণ্ঠে, ইশকের কণ্ঠে আমাদেরকে আরেকবার সে আজান শুনিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে এই অনুরোধ শুনলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, হে হুসাইন, আপনি হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল। আপনার কথা যদি আমি না রাখি, আপনি যদি মনে কষ্ট পান, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে কষ্ট পাবে। আপনি যাই বলবেন তাই হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বসিয়ে রেখে দিলেন নিচে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আজান শুরু করলেন। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে আজান দিতে শুরু করলেন, তার আজানের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো মদিনা পাকের বাতাসের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান প্রতিধ্বনিত হলো চারদিক থেকে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ঝুম মসজিদে নববী শরীফের দিকে পড়লো। হায় মুয়াজ্জিনে রাসূল, বেলাল মসজিদের নববীতে এসে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এভাবেই নবী পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তাদের সন্তানদেরকে নবী পাকের মহাব্বতকে শিখিয়েছেন। হে আশেকানে রসুলগণ, হে মুসলমানগণ, আপনি আমি কি আমার সন্তানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত শিখাচ্ছি? শুনুন শুনুন, যদি আমি আমার সন্তানকে নবী পাকের মহাব্বতকে শিক্ষা দেই, তাহলে এই সন্তান আমি যখন বৃদ্ধ হব তখন সে আমার আনুগত্যশীল হবে, আমি যখন বৃদ্ধ হব তখন এই সন্তান আমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আর যদি আমি এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করি, প্রিয় ইসলামী ভাইরা, তাহলে এই সন্তান হয়তোবা বিপদে চলে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাত ফরমান, দ্বিতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে পিতার উপর যে সন্তানকে আহলে বায়তের মহাব্বত শিক্ষা দেয়া। কি শিক্ষা দেয়া? আহলে বায়তের অর্থাৎ নবী পরিবারের ভালোবাসাকে শিক্ষা দেওয়া। হে আশেকানে রসুলগণ, আপনি কি আপনার পরিবারকে, আপনার ছেলেকে মেয়েকে আহলে বায়তের মহাব্বত শিক্ষা দিয়েছেন? একটি ঘটনার মধ্যে এসেছে যে এক স্কুলের শিক্ষক তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, তুমি বড় হয়ে কি করবে? আমরা জিজ্ঞাসা করি না ছোটদেরকে বড় হয়ে কি করবে? ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি বড় হয়ে কি করবে? একজন দাঁড়িয়ে বলল, আমি বড় হয়ে ডাক্তার হব। আরেকজনকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বড় হয়ে কি করবে? বলে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বড় হয়ে কি হবে? বড় বলো হয়ে আমি শিক্ষক হব। আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বড় হয়ে কি হবে? ওই ছেলে বলল, আমি বড় হয়ে সাহাবি হব। কি হব? সবাই বলেন কি হব? সাহাবি। সাহাবি তো হওয়া যায় না। তো শিক্ষক জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন, তুমি কি জানো সাহাবি কাকে বলে? বলে, না আমি জানি না সাহাবি কাকে বলে। বলে, তাহলে তুমি কেন বললে আমি বড় হয়ে সাহাবি হব? বলল তখন ওই ছেলেটি, আমার মা আমি যখন ঘুমাতে যাই তখন প্রতিদিন আমাকে সাহাবির গল্প শোনায়। ওই গল্প শুনতে শুনতে আমার কাছে ভালো লেগেছে, সাহাবিরা অনেক ভালো, এজন্য আমার মন চায় যে আমি সাহাবি হব। প্রিয় ভাই, বাবা মা যেই শিক্ষা দেয় সন্তানকে, ঠিক রিপ্লে রিপিট তার মস্তিষ্কের মধ্যে বসে যায়, সেটাই সে অ্যাপ্লাই করতে থাকে, বলতে থাকে, ঠিক না বাবা? আজকে আমি আমার সন্তানকে যেভাবে শিখাবো, দেখেন আজকে আমাদের ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমি কি করি, নিজে আমরা চিন্তা করি আমি যেমন খুশি তেমন চলবো। আমি হুজুরের কাছে বলি, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন যেন আল্লাহর ওলি হয়। তো যদি জিজ্ঞাসা করি, বাবা আপনি কি করেন? বলে, হুজুর এদিক সেদিক করি আর কি একটু, আমি যেমন চলি আমার ছেলেটা যেন আল্লাহর ওলি হয়। এটা সম্ভব না। বীজ যেমন গাছ তেমন। আপনি যদি তেঁতুলের বীজ লাগান, তাহলে বলেন তো বাবা ওই বীজ থেকে যে গাছ হবে, ওই গাছের মধ্যে কি কখনো লেচু ধরবে? ধরবে না। দেখেন আজকে আমরা গোড়ায় গলত করতেছি, যেহেতু প্রসঙ্গটা আজকে আমি নিয়েছি, প্রসঙ্গটা যে আমাদের সামাজিক অবস্থা, যে আমি আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছি, আমার সমাজে কি হচ্ছে, এই যে বীজ বপনের কথা আমি আপনাদেরকে বললাম, এই মানুষের বীজ বপন করি আমরা কখন? বিবাহের মাধ্যমে, ঠিক না? বিবাহের মাধ্যমে। বলেন তো দেখি এই বিবাহের বিধানটা দিয়েছে কে? সবাই বলেন কে? কে দিয়েছে? আল্লাহ তাআলা। এটা কি নিয়ামত না গজব? নিয়ামত না গজব। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিল, আল্লাহ তাআলা হায়াত দিল, আল্লাহ তাআলার একটা নিয়ামত বিবাহ। আমি বিবাহ করেছি, আপনি করেছেন, আমার ছেলেকে বিবাহ করাবো, আপনার মেয়েকে বিবাহ দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে, যখন বিবাহের রাত আসে, আজকে গায়ে হলুদ নামক বেহায়াপন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, ঠিক না? ঠিক কি না? যেই রাতটা ছিল ইবাদতের রাত, যেই রাতটা আমার আল্লাহ তাআলাকে সেজদা করে কাটিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ সেই রাতের মধ্যে আমি গান বাজনা দিয়ে শুরু করছি। আমি যে বিবাহের শুভ সূচনা করছি, সে সূচনা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি দিয়ে, বেহায়াপনা করে। আমার মেয়েটা সেই প্রাইমারি স্কুল থেকে যখন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তখন থেকে সে বোরকা পরে, কলেজে পড়ালেখা করেছে, কখনো বেপর্দা হয় নাই। কিন্তু যেদিন আমি তাকে বিবাহ দিলাম, দেব, ওই রাতের বেলা আমি এলাকাবাসীকে দাওয়াত দিয়েছি, সবাইকে, যুবক ছেলেদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা আসিও, আজকে আমার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান। তাকে বেপর্দা করে স্টেজের মধ্যে বসিয়ে দিয়েছি, দেই কি না আমরা, দিয়ে বেহায়াপনা করে সারা রাত গান বাজনা বাজিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে তারপর তাকে বিবাহ দিচ্ছি। বলেন তো প্রিয় বাবা, যেই কাজ নাফরমানি দ্বারা শুরু করেছেন, আজকে আমরা সেই কাজের মাধ্যমে যদি সেই ফসল অর্থাৎ পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে নাতি নাতকুর আমরা আশা করি নেক সলে হোক, এটা কি কখনো সম্ভব? সবাই বলেন সম্ভব। সম্ভব না, কিন্তু আজকে আমি আমার ছেলের বিবাহের মধ্যে আজকে এই শিক্ষা দিচ্ছি। আজকে আমাদের সমাজের মধ্যে এই টেন্ডেন্সি বসে গিয়েছে যে বিবাহ মানেই হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান, বিবাহ মানে হচ্ছে বেহায়াপনা, বিবাহ মানে হচ্ছে ছেলে আর মেয়ের অবাধ মেলামেশা। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, এই বেহায়াপনা দিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেন আর তারপর যদি আপনি নেক সন্তান আশা করেন, তো কখনো এই বিবাহের মাধ্যমে নেক সন্তান আশা করা যায়? আমি বলছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে তুমি তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো কিনা আলে বাইতের মোহাব্বত। তৃতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে পিতার উপর এটা যে আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে শিক্ষা দিব কোরআনে পাকের। আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাই, ওয়েলকাম, ডাক্তার বানাই, সুস্বাগতম, আমার ছেলেকে আমি প্রফেসর বানাবো, আহলান ওয়া সাহলান, মোবারকান। কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআনে পাকের শিক্ষা দিয়েছেন কিনা? মনে রাখবেন, এই যে মাদ্রাসায় শুধু আমরা সহযোগিতা করলাম, টাকা দিলাম, চলে গেলাম, বাস সব কাজ হয়ে গেল, না, টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এর জন্য আপনি দান করেছেন, কিন্তু আপনার সন্তানকেও কোরআনুল করিমের শিক্ষা দেওয়া আপনার উপর ওয়াজিব ছিল, আপনি কি সেই ওয়াজিব পালন করেছেন কিনা? যদি পালন না করে থাকেন, শুনুন হাদিসে কারিমার সারাংশ, যে কিয়ামতের দিন এক ব্যক্তি আসবে, তার ফয়সালা হবে, তখন তার স্ত্রী সন্তান তার পথের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে হে আল্লাহ, এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আল্লাহ তাআলা বলবে কি অভিযোগ? তখন তার স্ত্রী ছেলে বলবে হে আল্লাহ, আমাদের যে অধিকার ছিল, হক ছিল, এই হককে এই ব্যক্তি আদায় করে নাই। ওই ব্যক্তি বলবে হে আল্লাহ, আমি তাদেরকে লালন পালন করেছি, খাবার দিয়েছি, পড়ালেখা করিয়েছি, সব বলবে। তখন ওই সন্তান এবং স্ত্রী বলবে হে আল্লাহ, এটা তো করেছে, কিন্তু আমাদেরকে এলমে দিন শিখায় নাই, দিনের পথে চালায় নাই। তখন এই অপরাধের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই, হে মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন কি না, আপনার স্ত্রীর হক আদায় করেছেন কি না? স্ত্রীর হক হচ্ছে এটা, শরীয়ত মোতাবেক আপনার স্ত্রীকে পরিচালনা করা, আপনার সন্তানকে নবী পাকের মহাব্বতকে শিক্ষা দেওয়া, আলে বায়তের মহব্বতকে শিক্ষা দেয়া, কোরআনুল করিমের শিক্ষা প্রদান করা। হে আশেকানে রসুলগণ, যদি আপনি এই দায়িত্ব পালন না করে থাকেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনার ছেলের জন্য আপনি যত কানি জায়গা রেখে যান না কেন, কোনো কাজে আসবে না। আপনার স্ত্রীর জন্য যত ব্যাংক ব্যালেন্স করে যান না কেন, কোনো কাজে আসবে না, যদি না আপনার স্ত্রী ছেলে মেয়ের হককে আদায় করে না থাকেন। এখনো সময় আছে, আমি অনুরোধ জানাবো, আসুন প্রিয় ভাই, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে চালাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।